দানিয়েলের বই সংখ্যা ৩৫। ভবিষ্যৎবাণীমূলক কাঠামোর উন্মোচন। উইলিয়াম মিলারের অন্তর্দৃষ্টি এবং আর্মাগেডনের দিকে নিয়ে যাওয়া তিনটি ধ্বংসাত্মক শক্তি।
শেষ সময়ে ১৮৮৮ সালে দানিয়েলের গ্রন্থ, বিশেষ করে উলাই নদী দ্বারা প্রতিনিধিত্বকৃত দর্শনটি, সিলমোহর খোলা হয়েছিল। সেই দর্শন ২২ অক্টোবর ১৮৪৪ অনুসন্ধানমূলক বিচারের সূচনা ঘোষণা করেছিল। যে পদটি সে সত্যের ভিত্তি হয়ে ওঠা পদ, তা হল দানিয়েল অষ্টম অধ্যায় ১৪ নম্বর পদ। বার্তার সিলমোহর খোলা হয়েছে, তা চিনতে নির্বাচিত দূত উইলিয়াম মিলার দর্শনের সঙ্গে সম্পর্কিত সব সত্য কখনও সম্পূর্ণভাবে বোঝেননি, কিন্তু তাকে যে কাজটি দেওয়া হয়েছিল তা তিনি সম্পন্ন করেছিলেন।
মিলার যখন ভবিষ্যৎবাণীমূলক বাণীর অধ্যয়ন শুরু করলেন, তখন তিনি ভবিষ্যৎবাণীর ব্যাখ্যা সংক্রান্ত কিছু নিয়ম বুঝতে পারলেন, যা বাইবেলের মধ্যেই চিহ্নিত ও প্রতিষ্ঠিত। সেই নিয়মগুলো পরবর্তীতে সংহিতাবদ্ধ হয়ে উইলিয়াম মিলারের ব্যাখ্যার নিয়মাবলী নামে পরিচিত হয়। এই নিয়মগুলো ঈশ্বর প্রেরণায় সমর্থিত এবং এগুলোকে চিহ্নিত করা হয়েছে সেই নিয়ম হিসেবে, যা রবিবারের আইন প্রবর্তনের সময় কার্যকর বিচারের সূচনা ঘোষণা করবে, যারা তারা ব্যবহার করবে। মিলার সাক্ষ্য দেন যে তিনি বাইবেলের শুরু থেকেই তার অধ্যয়ন শুরু করেছিলেন, এবং তখন যে বিষয়টি তিনি বিবেচনা করছিলেন সেটি বুঝতে পারলেই কেবল সামনে অগ্রসর হতেন। এই পদ্ধতি থেকে সহজেই বোঝা যায় কেন সময় সংক্রান্ত প্রথম যে ভবিষ্যৎবাণীটি মিলার শনাক্ত করেছিলেন, যা ১৮৪৪ সালে পূর্ণ হয়েছে বলে তিনি যে বার্তাকে চিহ্নিত করতে যাচ্ছিলেন তার সঙ্গে সম্পর্কিত ছিল, তা হল লেবীয় পুস্তকের ২৬ অধ্যায়ের ৭ বার।
দিব্য প্রেরণা আমাদের জানায় যে স্বর্গদূত গাব্রিয়েল অন্যান্য পবিত্র স্বর্গদূতদের সঙ্গে মিলারের মনকে পরিচালিত করেছিলেন, যেমন গাব্রিয়েল দানিয়েল প্রকাশিত বাক্যের জোহন এবং বাইবেলের সব নবীর মনকে পরিচালিত করেছিলেন। কারণ শয়তান যে দায়িত্ব হারিয়েছিল সেই দায়িত্বই গাব্রিয়েলকে দেওয়া হয়েছিল। গাব্রিয়েলের দায়িত্বটি শয়তানের পূর্বনাম লুসিফার এ প্রতিফলিত ছিল, যার অর্থ আলোর বাহক। গাব্রিয়েল মিলারের কাছে ভবিষ্যৎবাণীমূলক আলো নিয়ে এসেছিলেন এবং সেই আলোর আনুগত্যে মিলার সেই বার্তা উপস্থাপন করেছিলেন, যা ১৮৮৪ সালের ২২ অক্টোবর অনুসন্ধানমূলক বিচারের সূচনা ঘোষণা করেছিল।
পরে ফিরে দেখলে যারা উইলিয়াম মিলারের কাজ বুঝতে চান তারা বুঝতে পারেন যে তাকে ভাববাণীর বাক্য সম্পর্কে কিছু বিশেষ অন্তর্দৃষ্টি দেওয়া হয়েছিল, যা আসন্ন বিচারের বার্তা সংকলনের কাজে তার জন্য চাবিকাঠি হয়ে উঠেছিল। সেই চাবিকাঠিগুলোর একটি ছিল এই উপলব্ধি যে ভাববাণীমূলক প্রয়োগে একদিন এক বছরের প্রতীক, আরেকটি ছিল এক ধরনের ভাববাণীমূলক কাঠামো যা তিনি আবিষ্কৃত ভাববাণীর ধারাগুলোকে স্থাপন ও সজ্জিত করতে ব্যবহার করেছিলেন। ওই কাঠামোটি ভিত্তি পেয়েছিল সেই দুই শয়তানি শক্তির ওপর, যারা ঈশ্বরের জনগণ এবং ঈশ্বরের পবিত্র স্থানকে উজাড় করে দিয়েছিল। মিলার তার সব আবিষ্কার স্থাপন করেছিলেন এমন এক ভাববাণীমূলক কাঠামোর ওপর, যা পৌত্তলিকতার পর পোপতন্ত্রের ইতিহাসকে উপস্থাপন করত, যা ধারাবাহিকভাবে প্রাচীন ইসরায়েলের সময় থেকে খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত ঈশ্বরের পবিত্র স্থান এবং ঈশ্বরের জনগণ উভয়কেই পায়ে মাড়িয়ে দিয়েছে।
সেই ভবিষ্যৎবাণীমূলক কাঠামো তাকে ১৮৪৪ সালের ২২ অক্টোবরকে বিচারের সূচনা হিসেবে প্রতিষ্ঠা করতে প্রয়োজনীয় প্রতিটি সত্য নির্ভুলভাবে শনাক্ত করতে সক্ষম করেছিল, কিন্তু সেই সত্য ছিল সীমাবদ্ধ, কারণ ভবিষ্যৎবাণীমূলক ইতিহাসে পৌত্তলিকতা ও পোপতন্ত্রের পর যে তৃতীয় নির্যাতনকারী শক্তি এসেছিল তা তিনি দেখতে পাননি। সেই সত্যটি তার জানা প্রয়োজনও ছিল না, কারণ তার কাজ ছিল ১৮৪৪ সালের ২২ অক্টোবরের সেই তারিখটি ঘোষণা করা এবং তৃতীয় নির্যাতনকারী শক্তি সম্বন্ধে সত্যটি সেই তারিখের পর উন্মোচিত হবে।
পৌত্তলিক রোমের ধ্বংসাত্মক শক্তি এবং তার পরে পাপাল রোম, এই দুই শক্তির কাঠামোর অপর তার ভাববাণীমূলক বোধকে সামঞ্জস্য করার প্রসঙ্গে তার আরও ধারণা ছিল যে দানিয়েলের পুস্তকে দ্য ডেইলি হিসেবে অনুদিত শব্দটি ছিল পৌত্তলিকতা বা পৌত্তলিক রোমের একটি প্রতীক। তামিদ শব্দটি, যা দ্য ডেইলি হিসেবে অনুদিত হয়েছে, দানিয়েল ৫ বার ব্যবহার করেছেন। এটি সর্বদাই এমন এক প্রতীকের সঙ্গে ব্যবহৃত হয়েছে যেটিকে মিলার সঠিকভাবে পোপতন্ত্রের প্রতিনিধিত্বকারী হিসেবে বুঝেছিলেন। দ্য ডেইলিয়ের সঙ্গে সম্পর্কিত পোপতন্ত্রের প্রতীকটি দুটি প্রতীকের মাধ্যমে উপস্থাপিত হয়,
যেভাবেই দেখা হোক, পাপাল ক্ষমতার এই দুটি প্রতীকই পোপতন্ত্রকে শনাক্ত করে। তবুও দানিয়েল যখন দ্য ডেইলি হিসেবে অনুদিত তামিদ শব্দটি ব্যবহার করেছেন, তা সর্বদাই পোপতন্ত্রের প্রতীকের সঙ্গে এবং তার আগে ব্যবহৃত হয়েছে। দানিয়েলের পুস্তকে দ্য ডেইলি সম্পর্কে মিলারের এই উপলব্ধি সেই কাঠামোর ভিত্তি হয়ে ওঠে যা তিনি দেখেছিলেন, যা ছিল পৌত্তলিকতার ধ্বংসাত্মক শক্তি এবং তার পরবর্তী পোপতন্ত্র, এই দুইয়ের ওপর প্রতিষ্ঠিত। দানিয়েলের পুস্তকে দ্য ডেইলিকে পৌত্তলিকতা হিসেবে মিলারের চিহ্নিতকরণটি অ্যাডভেন্টবাদে এক বৃহৎ বিতর্কে পরিণত হওয়ারই ছিল, যা অ্যাডভেন্টবাদের দ্বিতীয় প্রজন্মে অর্থাৎ 1868 সালে শুরু হয়।
মিলার যে প্রথম ভবিষ্যৎবাণীমূলক সত্যটি আবিষ্কার করেছিলেন, যা 1844 সালের 22 অক্টোবরের উপলব্ধির একটি উপাদান ছিল, তা ছিল লেবীয় পুস্তক 26 অধ্যায়ের 7 বার, এবং মিলারের প্রতিষ্ঠিত সত্যগুলোর মধ্যে সেটিই প্রথমটি ছিল যা 1863 সালে প্রত্যাখ্যাত হয়। সেই প্রত্যাখ্যানের মধ্য দিয়েই অ্যাডভেন্টিজমের প্রথম প্রজন্মের সূচনা হয়, যখন তারা লাওদিকিয়ার মরুভূমিতে ঘুরে বেড়ানো শুরু করল। দ্বিতীয় প্রজন্মের শুরু হয় 1888 সালে মিনিয়াপোলিস জেনারেল কনফারেন্সে, এবং সেখানে ঘটে যাওয়া বিদ্রোহের পরবর্তী পরিণতিতে 1908 সালে মিলার যে দ্য ডেইলিকে পৌত্তলিকতা হিসেবে চিহ্নিত করেছিলেন তা প্রত্যাখ্যান করার শয়তানি কাজ শুরু হয়। দ্য ডেইলির সঠিক বোঝাপড়া ভবিষ্যৎ দক্তৃর মৃত্যুর পর পর্যন্ত পুরোপুরি একপাশে সরিয়ে রাখা হয়নি। তিনিই চিহ্নিত করেছিলেন যে দ্য ডেইলি সম্পর্কে মিলারের সঠিক দৃষ্টিভঙ্গির বিরোধিতায় যে মত প্রচার করা হচ্ছিল তা স্বর্গ থেকে বহিষ্কৃত স্বর্গদূতদের দ্বারা আনা হয়েছিল। সম্পূর্ণ প্রত্যাখ্যানটি তৃতীয় প্রজন্মে প্রায় 1931 সালের দিকে সংঘটিত হয়। তৃতীয় প্রজন্মের সূচনা হয়েছিল 1919 সালের বাইবেল কনফারেন্সের ঠিক পরেই WW প্রেসকটের দ্য ডক্ট্রিন অফ ক্রাইস্ট শীর্ষক গ্রন্থ প্রকাশের মাধ্যমে। 1919 সালে তৃতীয় প্রজন্ম শুরু হয় এবং 1977 সালে কোয়েশ্চনস অন ডক্ট্রিন গ্রন্থটি প্রকাশিত হওয়া পর্যন্ত তা চলতে থাকে।
হাবাক্কুকের দুটি ফলকে 1843 ও 1850 সালের পথিকৃত চার্টসমূহে মিলারের কাজ প্রতিষ্ঠিত হয়ে এবং স্পষ্টভাবে উপস্থাপিত হওয়ার পর প্রভু তখন এই সত্য উন্মোচন করতে শুরু করলেন যে পৌত্তলিকতা ও পাপালতন্ত্রের পরে আরও একটি তৃতীয় উজাড়কারী শক্তি আসবে যা ঈশ্বরের লোকদেরও নিপীড়ন করবে।
পৌত্তলিকতার মাধ্যমে এবং পরে পোপতন্ত্রের মাধ্যমে শয়তান বহু শতাব্দী ধরে তার ক্ষমতা প্রয়োগ করেছে পৃথিবী থেকে ঈশ্বরের বিশ্বস্ত সাক্ষীদের মুছে ফেলতে সচেষ্ট হয়ে। পৌত্তলিক ও পোপপন্থীরা একই ড্রাগনের আত্মায় প্রণোদিত ছিল। তাদের পার্থক্য শুধু এই যে ঈশ্বরের সেবার ভান করে পোপতন্ত্র ছিল আরও বিপজ্জনক ও নির্মম শত্রু। রোমানবাদের মাধ্যমে শয়তান বিশ্বকে বন্দী করেছিল। নিজেকে ঈশ্বরের গির্জা বলে দাবি করা গির্জা এই ভ্রান্তির দলে ভেসে গিয়ে যুক্ত হয়েছিল, এবং 1000 বছরেরও বেশি সময় ধরে ঈশ্বরের লোকেরা ড্রাগনের ক্রোধে কষ্ট ভোগ করেছিল। আর যখন পোপতন্ত্র তার শক্তি হারিয়ে উৎপীড়ন থেকে বিরত হতে বাধ্য হল, যোহন দেখলেন ড্রাগনের কণ্ঠ প্রতিধ্বনিত করতে এবং সেই একই নির্মম ও ঈশ্বর নিন্দামূলক কাজকে এগিয়ে নিতে একটি নতুন শক্তি উঠে আসছে। এই শক্তি যে শেষ পর্যন্ত ঈশ্বরের গির্জা ও ঈশ্বরের বিধানের বিরুদ্ধে যুদ্ধ করবে, তাকে মেষ শিশুর মতো শিংওয়ালা এক পশু দ্বারা প্রতিকায়িত করা হয়েছিল। এর পূর্ববর্তী পশুগুলি সমুদ্র থেকে উঠেছিল, কিন্তু এটি উঠেছিল পৃথিবী থেকে, যা প্রতিকায়িত জাতিটির শান্তিপূর্ণ উত্থানকে নির্দেশ করে। মেষ শিশুর মতো দুই শিং যুক্তরাষ্ট্রের সরকারের চরিত্রকে ভালোভাবেই উপস্থাপন করে, যা তার দুইটি মৌলিক নীতিতে প্রজাতন্ত্রবাদ ও প্রোটেস্ট্যান্টবাদে প্রকাশ পেয়েছে। এই নীতিগুলিই একটি জাতি হিসেবে আমাদের ক্ষমতা ও সমৃদ্ধির গোপন রহস্য। যারা প্রথমে আমেরিকার তীরে আশ্রয় পেয়েছিল তারা আনন্দিত হয়েছিল যে তারা পোপতন্ত্রের ঔদ্ধত্যপূর্ণ দাবি এবং রাজতান্ত্রিক শাসনের অত্যাচার থেকে মুক্ত এক দেশে পৌঁছেছে। তারা নাগরিক ও ধর্মীয় স্বাধীনতার বিস্তৃত ভিত্তির ওপর একটি সরকার প্রতিষ্ঠা করতে দৃঢ়সংকল্প হয়েছিল। সাইন্স অফ দ্য টাইমস, 1 নভেম্বর 1899।
মিলার তৃতীয় নির্যাতনকারী শক্তিটিকে দেখতে পারেননি এবং এই কারণে তার কাঠামোটি অসম্পূর্ণ ছিল, যদিও তার কাজ সম্পাদনের জন্য তা সম্পূর্ণ উপযোগী ছিল।
সিস্টার হোয়াইট বলেছেন যে মিলার ছিলেন ঈশ্বরের নির্বাচিত বার্তাবাহক। তার কাজের ক্ষেত্রে তিনি এলিয়া ও বাপ্তিস্মদাতা জোহনের দ্বারা প্রতিকায়িত হয়েছিলেন, তার কাজের আহ্বানে এলিশার দ্বারা এবং তার মৃত্যুর ক্ষেত্রে মসির দ্বারা। পবিত্র ইতিহাসে খুব কমজন সম্পর্কে এমন অনুপ্রাণিত মন্তব্য পাওয়া যায় যা বলে যে স্বর্গদূতরা তাদের পুনরুত্থিত করতে কবরের পাশে অপেক্ষা করছেন, কিন্তু মিলার সম্পর্কে এমনই মন্তব্য আছে যে সত্যটি হল তিনি যে ইতিহাসে উত্থাপিত হয়েছিলেন সেই ইতিহাসের দ্বারা তার কাজ সীমাবদ্ধ ছিল। এটি মিলার সম্পর্কে অবমাননাকর বক্তব্য নয়, বরং ঈশ্বরের ভাববাণীময় বাক্যের সত্য আলোর মধ্যে তার কাজকে বিবেচনা করতে হলে এটি স্বীকার করা একটি প্রয়োজনীয়তা।
মিলারকে এমন নির্দিষ্ট দেবদূতীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছিল যা তাকে একটি ভবিষ্যৎবাণীমূলক কাঠামো নির্মাণ করতে সক্ষম করেছিল। সেই কাঠামোটি পৌত্তলিকতা ও তার পরবর্তী পোপতন্ত্র এই দুই বিধ্বংসী শক্তির ওপর ভিত্তি করেছিল। এই কারণে ওই দুই শক্তির দ্বারা সংঘটিত ধ্বংসের পরবর্তী ইতিহাসকে যে সব ভবিষ্যৎবাণী চিহ্নিত করেছিল সেগুলো মিলার ভুলভাবে অনুধাবন করেছিলেন। তবুও ওই ভুল বোঝাবুঝিগুলোর কোনোটি হাবাক্কুকের দুটি পবিত্র ফলকে স্থান পায়নি, যেখানে মিলারের কাজের মাধ্যমে স্থাপিত ভিত্তিগুলি চিত্ররূপে উপস্থাপিত ছিল। এই কারণেই 1843 সালের চার্ট সম্পর্কে ঐশী অনুপ্রেরণা লিপিবদ্ধ করতে পেরেছিল যে তা প্রভুর হাতে পরিচালিত ছিল।
প্রভু আমাকে দেখালেন যে 1843 সালের চার্টটি তার হাতের নির্দেশে ছিল এবং এর কোনো অংশই পরিবর্তন করা উচিত নয়। সংখ্যাগুলো তিনি যেমন চেয়েছিলেন তেমনই ছিল, তার হাত সেগুলোর ওপর ছিল এবং কিছু সংখ্যায় থাকা একটি ভুল আড়াল করে রেখেছিল, তাই কেউই তা দেখতে পারেনি যতক্ষণ না তার হাত সরিয়ে নেওয়া হল। তখন আমি ডেইলি সম্পর্কে দেখলাম যে স্যাক্রিফাইস শব্দটি মানুষের জ্ঞান দ্বারা সংযোজিত হয়েছে এবং তা মূল পাঠ্যের অংশ নয়, আর যারা বিচার সময়ের আহ্বান দিয়েছিল প্রভু তাদেরকে এ বিষয়ে সঠিক দৃষ্টিভঙ্গি দিয়েছিলেন। যখন ঐক্য ছিল 1843 সালের আগে প্রায় সবাই ডেইলিয়ের সঠিক দৃষ্টিভঙ্গিতে একমত ছিল, কিন্তু 1843 সালের পর থেকে বিভ্রান্তির মধ্যে অন্যান্য মত গ্রহণ করা হয়েছে এবং অন্ধকার ও বিভ্রান্তি অনুসরণ করেছে। রিভিউ অ্যান্ড হেরাল্ড, 5 নভেম্বর 1850।
স্বর্গদূতদের নির্দেশে মিলার যে সত্যগুলো সংকলন করেছিলেন সেগুলো প্রভুরই পরিচালনায় সম্পন্ন হয়েছিল এবং 1843 সালের চার্টের অনুমোদনের মধ্যে ঈশ্বর প্রেরণা এই কথাটিও অন্তর্ভুক্ত ছিল যে দৈনিক বলতে পৌত্তলিকতাকে বোঝায়। এ বিষয়ে মিলারের ধারণা সঠিক ছিল। দানিয়েল পুস্তকে দৈনিক হিসেবে অনুদিত হিব্রু শব্দ তামিদ 5 বার এসেছে এবং তা সর্বদা দুইটি উজারকারী শক্তি, প্রথমে পৌত্তলিকতা তারপর পোপতন্ত্র, এর মধ্যকার সম্পর্ককে উপস্থাপন করে।
দ্য ডেইলিকে পৌত্তলিকতার প্রতীক হিসেবে মিলারের বোঝাপড়া তার ব্যবহৃত ভবিষ্যৎবাণীমূলক কাঠামোতে একেবারেই অপরিহার্য ছিল, কারণ পৌত্তলিকতা তারপর পোপতন্ত্র এই ধারাবাহিক সম্পর্কই তিনি যে সমস্ত ভবিষ্যৎবাণী বুঝতে পরিচালিত হয়েছিলেন সেগুলোকে সমন্বয় করতে তার মানদণ্ড হয়ে উঠেছিল।
অন্তিম সময়ে 1789 সালে দানিয়েলের পুস্তকের মোহর খোলা হয়েছিল এবং যে প্রধান অংশটিকে সিস্টার হোয়াইট অ্যাডভেন্ট আন্দোলনের কেন্দ্রীয় স্তম্ভ ও ভিত্তি হিসেবে চিহ্নিত করেছিলেন তা ছিল দানিয়েলের পুস্তকের 8ম অধ্যায়ের 14 পদ।
সমস্ত অন্য শাস্ত্রবচনের ঊর্ধ্বে যে শাস্ত্রবচনটি অ্যাডভেন্ট বিশ্বাসের ভিত্তি এবং কেন্দ্রীয় স্তম্ভ উভয়ই ছিল, তা ছিল এই ঘোষণা, 2300 দিন পর্যন্ত তখন পবিত্র ধাম শুদ্ধ করা হবে, দানিয়েল 8:14, দ্য গ্রেট কন্ট্রোভার্সি 409।
চতুর্দশ শ্লোকটি ত্রয়োদশ শ্লোকের উত্তর এবং প্রশ্নের প্রেক্ষাপট ছাড়া উত্তরটি অর্থহীন।
তখন আমি একজন পবিত্রজনকে কথা বলতে শুনলাম এবং আর একজন পবিত্রজন সেই কথা বলা পবিত্রজনকে বললেন, নিত্য বলিদান এবং ধ্বংস সাধক অপরাধ সম্বন্ধে যে দর্শন, যার ফলে পবিত্র স্থান ও বাহিনী উভয়ই পদদলিত হবার জন্য সমর্পিত হয়, তা কতকাল স্থায়ী হবে? তিনি আমাকে বললেন, 2300 দিন পর্যন্ত, তারপর পবিত্র স্থান শুদ্ধ করা হবে, দানিয়েল 8:1।
1758 সালে শেষকালের সময়ে দানিয়েলের পুস্তকের মোহর খোলা হলে যে জ্ঞানের বৃদ্ধি ঘটেছিল, এই দুই পদ সেই বৃদ্ধির প্রতীক।
১৩ নম্বর পদটি সেই দুই উজাড়কারী শক্তিকে চিহ্নিত করে, যাদের ওপর ভিত্তি করে মিলার তার ভবিষ্যৎবাণীমূলক রূপরেখা নির্মাণ করেছিলেন। মিলার ১৩ নম্বর পদে দ্য ডেইলিকে পৌত্তলিকতা হিসেবে এবং ট্রান্সগ্রেশন অফ ডেসোলেশনকে পোপতন্ত্র হিসেবে চিহ্নিত করেছিলেন। স্বর্গদূতেরা মিলারকে যে ভবিষ্যৎবাণীমূলক রূপরেখা চিনতে সাহায্য করেছিলেন, সেটি ১৭৫৮ সালে ইতিহাসে আগত জ্ঞানের বৃদ্ধিকে প্রতিনিধিত্বকারী ওই দুই পদেই চিহ্নিত আছে। এ কথা স্বীকার করা গুরুত্বপূর্ণ। তবুও ভবিষ্যৎবাণীর মঞ্চে পরবর্তী যে শক্তি আবির্ভূত হয়ে ঈশ্বরের লোকদের নির্যাতন করবে, তা দেখার সুযোগ মিলারকে দেওয়া হয়নি।
আমি দেখলাম যে দ্বিশৃঙ্গ পশুটির মুখ ছিল ড্রাগনের মতো এবং তার শক্তি ছিল তার মস্তকে, এবং তার মুখ থেকেই ফরমান নির্গত হবে। তারপর আমি দেখলাম বেশ্যাদের জননীকে, যে মাতা কন্যারা নন বরং তাদের থেকে পৃথক ও স্বতন্ত্র। তারও দিন ছিল আর তা গত হয়েছে, এবং তার কন্যারা প্রোটেস্ট্যান্ট উপদলসমূহ পরবর্তী হিসেবে মঞ্চে উঠল এবং সেই একই মনোভাব দেখাল যা মায়ের ছিল যখন সে সাধুদের নিপীড়ন করেছিল। আমি দেখলাম মায়ের ক্ষমতা যেমন ক্রমাগত ক্ষীয়ই মান ছিল, কন্যারা তেমনি বেড়ে উঠছিল, এবং অচিরেই তারা সেই ক্ষমতাই প্রয়োগ করবে যা একদা মা প্রয়োগ করেছিল। স্পল্ডিং ও ম্যাগান ১।
তৃতীয় শক্তিটিকে দেখতে অক্ষম হওয়ায় মিলার এমন কিছু উপসংহার টানতে বাধ্য হন যা ছিল সম্পূর্ণ ভুল। তিনি প্রকাশিত বাক্য ১৩ অধ্যায়ের সমুদ্র থেকে ওঠা পশুকে পৌত্তলিক রোম এবং পৃথিবী থেকে ওঠা পশুকে পোপতান্ত্রিক রোম হিসেবে চিহ্নিত করেছিলেন। প্রকাশিত বাক্য ১৭ অধ্যায়ের তার প্রয়োগও ত্রুটিপূর্ণ ছিল, কারণ তিনি পোপতন্ত্র নামে দ্বিতীয় উজাড়কারী শক্তির পরেও বিস্তৃত ভবিষ্যৎবাণীমূলক ইতিহাস দেখতে পারেননি। এই কারণে যখন মিলার দানিয়েলের ভবিষ্যৎবাণীতে রোমীয় শক্তিকে চিহ্নিত করলেন, তিনি তাকে একটি শক্তি হিসেবে বিবেচনা করলেন যা দুই পর্যায়ে এসেছে। এটি তখনও যেমন এখনও তেমনই একটি সঠিক প্রয়োগ ছিল, কিন্তু এর ফলে তিনি বাইবেলের ভবিষ্যৎবাণীতে বর্ণিত রাজ্যসমূহকে রোম দ্বারা প্রতিনিধিত্বকৃত চতুর্থ রাজ্যের সীমানার বাইরে প্রসারিত কিছু হিসেবে বুঝতে পারেননি। তিনি দেখেছিলেন ও চিহ্নিত করেছিলেন যে রোমের চতুর্থ রাজ্যের দুইটি পর্যায় আছে, পৌত্তলিক রোম এবং পোপতান্ত্রিক রোম, কিন্তু তিনি দেখতে পারেননি যে পোপতান্ত্রিক রোমই ছিল পঞ্চম রাজ্য, যার পরে একটি ষষ্ঠ রাজ্য আসার কথা ছিল।
দানিয়েলের দ্বিতীয় অধ্যায়ে মিলারাইটরা বাইবেলীয় ভবিষ্যৎবাণীর পঞ্চম রাজ্যের উপাদানগুলোকে চতুর্থ রাজ্যের সঙ্গে একত্র করেছিলেন। মৌলিক স্তরে তাদের প্রয়োগটি সঠিক ছিল, কিন্তু অসম্পূর্ণ, কারণ বাইবেলীয় ভবিষ্যৎবাণীর রাজ্যগুলোর প্রথম উল্লেখ অবশ্যই সেই রাজ্যগুলোর শেষ উল্লেখের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে, কারণ যীশু আলফা ও ওমেগা হিসেবে সর্বদা শুরু দিয়ে শেষকে চিত্রিত করেন। দুটি ধারাবাহিক রাজ্যের পার্থক্য দেখতে না পারায় মিলারের পক্ষে স্বীকৃতি দেওয়া অসম্ভব হয়ে পড়ে যে প্রকাশিত বাক্যের দ্বাদশ অধ্যায় পৌত্তলিকতাকে ড্রাগন চিহ্নিত করে এবং প্রকাশিত বাক্যের ত্রয়োদশ অধ্যায়ের সমুদ্র পশুকে পাপালতন্ত্র পশু হিসেবে, আর ত্রয়োদশ অধ্যায়ের পৃথিবী পশুকে ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্টবাদ মিথ্যা নবী হিসেবে চিহ্নিত করে।
প্রকাশিত বাক্য গ্রন্থের ১২ ও ১৩ অধ্যায়ে ড্রাগন, পশু ও মিথ্যা নবীকে ক্রমিক তিনটি রাজ্য হিসেবে মিলার দেখতে পারেননি, ফলে তার ভাববাদী যুক্তি তাকে এই সিদ্ধান্তে পৌঁছতে বাধ্য করেছিল যে এই দুটি অধ্যায় পৃথিবীকে আর্মাগেদ্দনে নিয়ে যাওয়া তিন শক্তির ধারাবাহিক চিত্রায়ন নয়। মিলার যে আলো পেয়েছিলেন তা ছিল তার প্রজন্মের জন্য নিখুঁত আলো, এবং তার প্রজন্ম সেই আলো দ্বারা পরীক্ষিত হয়েছিল।
তিনটি উজাড়কারী শক্তি, ড্রাগন, পশু এবং মিথ্যা নবী সম্পর্কে যে আলো, তা ১৯৮৯ সালে শেষ সময়ে ফিউচার ফর আমেরিকাকে দেওয়া হয়েছিল, সোভিয়েট ইউনিয়নের পতনের সঙ্গে, যা দানিয়েল অধ্যায় আগেরা পদ ৪০-এর পরিপূর্ণতা। দানিয়েল পুস্তকের যে অংশটির সিল খোলা হয়েছিল তা ছিল তৃতীয় স্বর্গদূতের আলো, আর মিলারকে দেওয়া হয়েছিল প্রথম স্বর্গদূতের আলো। দানিয়েল অধ্যায় আগেরোরের শেষ ৬টি পদকে ফিউচার ফর আমেরিকায়ের আন্দোলনের ভিত্তি ও কেন্দ্রীয় স্তম্ভ হিসেবে দেখা হয়েছিল, এবং দানিয়েল অধ্যায় আগেরোরের ৪০ পদ সেই আলোকে সারসংক্ষেপ করে, যেমন দানিয়েল অধ্যায় ১৮-এর ১৩ ও ১৪ পদ মিলারাইট আন্দোলনে উন্মোচিত আলোকে সারসংক্ষেপ করেছিল।
আর শেষকালে দক্ষিণের রাজা তার বিরুদ্ধে আক্রমণ করবে, আর উত্তরের রাজা রথ, অশ্বারোহী এবং বহু জাহাজ নিয়ে ঘূর্ণিঝড়ের মতো তার বিরুদ্ধে আসবে, এবং সে দেশসমূহে প্রবেশ করবে এবং প্লাবিত করবে ও অতিক্রম করবে। দানিয়েল ১১:৪০।
পদটি ১৯৮ সালে শেষ সময়ে শুরু হওয়া দক্ষিণের রাজা ও উত্তরের রাজার মধ্যকার এক যুদ্ধকে চিহ্নিত করে। দক্ষিণের রাজা নাস্তিক ফ্রান্সকে প্রতিনিধিত্ব করে, যে ওই বছরেই পোপতন্ত্রকে মরণঘাতী ক্ষত দিয়েছিল। সেখানে পোপতন্ত্রকে উত্তরের রাজা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভাববাদী প্রেক্ষিতে ১৯৮ সালে ফ্রান্স ছিল দানিয়েলের সপ্তম অধ্যায়ের ১০ রাজ্যের একটি। ওই ১০ রাজ্য পৌত্তলিক রোমের প্রতিনিধিত্ব করে, আর পৌত্তলিক রোম ড্রাগনের প্রতিনিধিত্ব করে। পোপতন্ত্র উত্তরের রাজা পশুর প্রতিনিধিত্ব করে। পদটি দেখায় যে উত্তরের রাজা পোপতন্ত্র, যাকে পদের শুরুতেই মরণঘাতী ক্ষত দেওয়া হয়েছিল, শেষ পর্যন্ত দক্ষিণের রাজা নাস্তিকতার রাজায়ের বিরুদ্ধে প্রতি আক্রমণ করবে। যখন পোপতন্ত্র প্রতি আক্রমণ করল, তখন নাস্তিকতার রাজা ফ্রান্স নামের একক দেশ থেকে সোভিয়েট ইউনিয়ন নামের সঙ্গে সরে গিয়েছিল। ফ্রান্স ছিল একটি মাত্র দেশ। তবু পদের মধ্যে যখন পোপতন্ত্র দক্ষিণের রাজার বিরুদ্ধে প্রতি আক্রমণ করল, তখন দক্ষিণের রাজাকে দেশসমূহ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেমন প্রাক্তন সোভিয়েট ইউনিয়নও ছিল বহু দেশের সমষ্টি।
উত্তরের রাজা পাপাশি যখন প্রতি আক্রমণ করল, তখন সে সঙ্গে আনল রথ, অশ্বারোহী এবং অনেক জাহাজ। রথ ও অশ্বারোহী সামরিক শক্তির প্রতীক, আর জাহাজ অর্থনৈতিক শক্তির প্রতীক। সোভিয়েত ইউনিয়নকে পতন ঘটানোর উদ্দেশ্যে পাপাশির সঙ্গে যে শক্তি একটি অপবিত্র জোট গড়ে তুলেছিল, সেটি ছিল যুক্তরাষ্ট্র। এবং প্রকাশিত বাক্য এর ১৩তম অধ্যায়ে যুক্তরাষ্ট্রের যে দুই শক্তি চিহ্নিত করা হয়েছে, তা হল অস্ত্রশক্তি ও অর্থনীতির জোরে বিশ্বকে পাপীয় কর্তৃত্বের চিহ্ন গ্রহণ করতে বাধ্য করার ক্ষমতা। এই চিহ্ন না থাকলে মানুষকে কিনতে বা বিক্রি করতে নিষেধ করা হবে, এবং আরও পরে এই চিহ্ন না থাকলে মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হবে।
৪০তম পদটি সরাসরি ড্রাগনকে, দক্ষিণের রাজা পশুকে পোপতন্ত্র এবং মিথ্যা নবীকে যুক্তরাষ্ট্র চিহ্নিত করে। ১৯২৯ সালে শেষ সময়ের জন্য যে ভিত্তিমূলক পদটি ধরা হয়, তা বিশ্বকে আর্মাগেডনের দিকে নিয়ে যাওয়া তিনটি বিধ্বংসকারী শক্তিকে চিহ্নিত করে। যেমন মিলারাইট আন্দোলনের ভিত্তিমূলক পদগুলো পৌত্তলিকতা এবং পরে পোপতন্ত্র, এই দুই বিধ্বংসকারী শক্তিকে চিহ্নিত করেছিল।
পদটি দক্ষিণের রাজা ও উত্তরের রাজার মধ্যে এক যুদ্ধ দিয়ে শুরু হয়। পদের শুরুতে ১৭৯৮ দক্ষিণের রাজা জয়লাভ করে, কিন্তু পরে পদের মধ্যেই উত্তরের রাজা পাল্টা আঘাত করে এবং দক্ষিণের রাজার ওপর জয়লাভ করে। পদের সূচনায় উত্তরের ও দক্ষিণের রাজার মধ্যে যুদ্ধ চিহ্নিত হয়েছে, এবং পদের অন্তর্ভুক্ত বার্তার শেষাংশে একই যুদ্ধ আবার চিত্রিত হয়েছে, তবে ফলাফল বিপরীত। শুরুর অংশ ১৭৯৮ সালে শেষ সময় নির্দেশ করে, আর শেষের যুদ্ধ ১৯৭৯ সালে শেষ সময় নির্দেশ করে। এই পদটির লিখিত সাক্ষ্যের মধ্যেই আলফা ও ওমেগা, অর্থাৎ শুরু ও সমাপ্তির স্বাক্ষর বিদ্যমান।
পদের প্রকৃত ইতিহাস ১৯৫৯ সালে সোভিয়েট ইউনিয়নের পতন পেরিয়ে ৪১নম্বর পদের রবিবারের আইন পর্যন্ত অব্যাহত থাকে। রবিবারের আইনের সময় আধুনিক বাবিলনের ত্রিবিধ ঐক্য দ্রুত ধারাবাহিক ঘটনাবলীর মাধ্যমে গঠিত হয়। অতএব ৪০নম্বর পদের ইতিহাস শুরু হয় ১৭৩৯ সালে, যখন মারাত্মক ক্ষত দেওয়া হয় এবং টাইরের ব্যভিচারিণী বিস্তৃত হয়। পদের দ্বারা উপস্থাপিত ইতিহাস সম্পূর্ণভাবে শেষ হয় ৪১নম্বর পদের রবিবারের আইনে, যেখানে মারাত্মক ক্ষত আরোগ্য হয় এবং টাইরের ব্যভিচারিণী স্মরণ করা হয়। শুরু ও শেষের চিহ্ন কেবল পদের পাঠেই নয়, বরং পদটি যে সম্পূর্ণ ইতিহাসকে উপস্থাপন করে তাতেও লেখা রয়েছে। পদটি এমন এক ভবিষ্যৎবাণীমূলক কাঠামোর পরিচয় দেয়, যা কেবল পৌত্তলিকতা, ড্রাগন ও পোপতন্ত্র পশুয়ের ওপর ভিত্তি করে নয়, বরং এটি সেই তিনটি উজাড়কারী শক্তির কাঠামোকে চিহ্নিত করে, যারা বিশ্বকে আর্মাগেডনে নিয়ে যায়।
মিলারের ভবিষ্যৎবাণীমূলক কাঠামো ঈশ্বরের তদন্তমূলক বিচারের আগমনের ঘোষণা দিয়েছিল, আর ফিউচার ফর আমেরিকার ভবিষ্যৎবাণীমূলক কাঠামো ঈশ্বরের কার্যকরী বিচারের আগমনের ঘোষণা দেয়। ১৯৯৯ সালে শেষের সময়ে
সোভিয়েট ইউনিয়নের পতনের সময় দানিয়েলের একাদশ অধ্যায়ের শেষ ছয়টি পদে মোহর খোলা হলে তিন ধাপের পরীক্ষা ও শুদ্ধিকরণের একটি প্রক্রিয়া শুরু হয়। উলাই নদীর যে দর্শনটি ১৬৭৯ সালে মোহর খোলা হয়েছিল সেটিকে যথাযথভাবে বুঝতে হলে মিলার কেবল পৌত্তলিকতা ও পোপতন্ত্র দেখেছিলেন, কিন্তু ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্ট বাদ দেখেননি। এই পার্থক্যটি বোঝা আবশ্যক।
আমরা পরবর্তী নিবন্ধে সেই বিবেচনা অব্যাহত রাখব।
আমাদের হারানোর মতো সময় নেই, আমাদের সামনে সংকটময় সময়। যুদ্ধের উন্মাদনায় বিশ্ব আলোড়িত। ভবিষ্যৎবাণীতে যে বিপদে দৃশ্যের কথা বলা হয়েছে তা শিগগিরই ঘটবে। দানিয়েলের একাদশ অধ্যায়ের ভবিষ্যৎবাণী প্রায় তার পূর্ণ পরিপূর্তিতে পৌঁছে গেছে। এই ভবিষ্যৎবাণীর পরিপূর্তিতে যে ইতিহাস ঘটেছে তার অনেকটাই পুনরায় ঘটবে। ত্রিশতম পদে একটি শক্তির কথা বলা হয়েছে যে পদ ৩০ থেকে ৩৬ পর্যন্ত উদ্ধৃত। এই কথাগুলোতে বর্ণিত বিষয়গুলোর অনুরূপ দৃশ্যাবলী সংঘটিত হবে। ম্যানুস্ক্রিপ্ট রিলিজ সংখ্যা ১৩, ৯৩৫